রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাত ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান রহমতপূর্ণ বরবাদ নিয়ে উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশে এবং পরবাসে যারাই আমাদেরকে দেখতে পাচ্ছেন, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। আসুন শুরুতে দুরুদে পাকের ফজিলত আমরা জেনে নিই। রহমতুল আলামিন শফিল মুজদিমিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম। রহমতপূর্ণ বরবাদ অনুষ্ঠানে আমরা বিষয়ভিত্তিক একটি আলোচনা হয়ে থাকে, তেলাওয়াতে কালামুল্লাহ শরীফ হয়ে থাকে, নাতে পাক কালাম আমরা শ্রবণ করে থাকি। আসুন শুরুতেই আমরা অনুষ্ঠানের মধ্যে কোরআনে পাকের তেলাওয়াত শামিল করব। কারি সাহেব আমাদের সাথে রয়েছেন, জি, তেলাওয়াতে কালামুল্লাহ শরীফ।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, পবিত্র কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করার পূর্বে এবং পাঠ করার পূর্বে আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের নিয়তে কোরআনে পাকের তেলাওয়াত করব। আপনারাও নিয়ত করে নিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের নিয়তে পবিত্র কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করবেন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله
آمنت بالله صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم
صلوا على الحبيب
صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم ما شاء الله আসুন আমরা অনুষ্ঠান যারা এই মুহূর্তে রয়েছি কিছু ভালো ভালো আমরা নিয়ত করে নি, কারণ হাদিস পাকে রয়েছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত আর আমলের চেয়ে উত্তম। ভালো কাজের শুরুতে যত ভালো নিয়ত হবে তত সওয়াব বেশি হবে, সেজন্য আসুন আমরা নিয়ত করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে। অনুষ্ঠান রহমতপূর্ণ প্রবাদ আমরা দেখব ইনশা আল্লাহ তাআলা, শিক্ষণীয় মাদানী ফুলগুলো নিজের শিখ বর্ণের নিকট পৌঁছিয়ে সওয়াব অর্জন করবো ইনশা আল্লাহ তাআলা। আমাদের বাড়িতে আলা শ্রবণ করবো আমরা ইনশা আল্লাহ তাআলা। আজকের একটি বিষয় রয়েছে, আর বিষয় হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মুজিজা। ইনশা আল্লাহ তাআলা ইমরান ভাই আমাদের সাথে রয়েছেন, আজকের মুজিজা সম্পর্কিত বিশেষ কিছু আলোচনা আমরা শ্রবণ করবো। আসুন আমরা আমাদের বাড়িতে আলা শ্রবণ করি।
نصلي على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه واله وسلم প্রাণ প্রেসনায় ভেরা এবং মদিনা চ্যানেল বাংলা দর্শক বিন্দু, আসুন কালাম শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করুন যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এবং তার প্রিয় হাবিব হাবিবে লবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কালাম পাঠ করব, শ্রবণ করব, সঙ্গে মিলে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আসুন দরুদ পাক নজরানা পেশ করি। صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب اللہ پڑھیے صلی اللہ علیہ یا یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ یا اللہ یا
جی
মুবারক জিন্দিগির এক একটি দিক আলোচনা শোনার আলহামদুলিল্লাহ আমাদের সৌভাগ্য হচ্ছে। এরই মধ্যে আজকে রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ গুণাবলীর মধ্যে একটি গুণাবলী যেটা সেটা হচ্ছে মুজেজা, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজেজা। এখানে শুরুতে যদি আমরা বিষয়টাকে যদি আমরা এভাবে দেখি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বর আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালাম পৃথিবীতে অসংখ্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালামের শুভাগমন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুজিজা নবীদেরকে প্রদান করেছেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে অসংখ্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুজিজা, কাউকে একটি মুজিজা, কোন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম দুটি মুজিজা, এভাবে মুজিজা যে আলোচনা এসেছে। তো এখানে বিশেষ করে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজিজার ব্যাপারে, বিভিন্ন নবীদের মুজিজার ব্যাপারে সংখ্যা গণনা, একটি দুইটি পাঁচটি, এভাবে নির্দিষ্ট মুজিজা ছিল। কিন্তু আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের সরদার, আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সম্পর্কে ওলামা ইকরাম এটাই লিখেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এর কোনো সংখ্যা নেই, নির্দিষ্ট অসংখ্য। তো যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত মুজিজা আছে, এই মুজিজাগুলা আপনার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে মুজিজা, এটা এক একটি মুজিজা মুসলমানদের জন্য প্রত্যেকটা মুজিজা থেকে শিক্ষণীয় অনেক কিছু কি বিষয় পাওয়া যায় মুজিজাগুলা। আর এই মুজিজার বিপরীতে যদি আমরা একটা বিষয় দেখি যেটাকে বলা জাদু, তো কোরআনুল করিমের মধ্যেও এটা এসেছে, বিশেষ করে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সময়ে জাদুকর যারা যারা এই তারা জাদুর মাধ্যমে তাদের লাঠি তাদের যে রশিগুলো কোরআনুল করিমের মধ্যে যেভাবে আলোচনা এসেছে যে তাদের জাদু এবং মুজিজার মধ্যে পার্থক্য কি, এই ঘটনাটা একবারে সুস্পষ্ট, যেটা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কওমের জাদুকর যারা তারা জাদুর মাধ্যমে যে প্রকাশ করেছে মুজিজা এবং জাদু, এখানে জিনিসটা পার্থক্য, যখন যে জিনিসটা জাদু হয় জাদুর মাধ্যমে, যদিও স্বাভাবিকভাবে ওই রশিগুলো কোরআন মধ্যে এসেছে, রশিগুলো এবং লাঠিগুলো সাপের মতো দেখতে দেখা গিয়েছে, কিন্তু এর আসল রূপ এবং তার শক্তি ক্ষমতা সাপের মতো ছিল না। আবার কোরআন মধ্যে এসেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে যে মুজিজা লাঠির মাধ্যমে দিয়েছেন তার ব্যাপারে এসেছে যে অতঃপর মুসা আলাইহিস সালামের ওই সাপ ওই লাঠি তাদের খেলনাগুলোকে গ্রাস করেছে, তাদের জাদুর মাধ্যমে যে সাপগুলো তৈরি হয়েছে সেগুলোকে আল্লাহ তাআলা একমাত্র খেলনা, এগুলা এগুলো এক প্রকার মানে কি খেলনা। আর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের যে মুজিজা ছিল লাঠির মাধ্যমে, সেটার মধ্যে একটা সাপের যে হাকিকত ক্ষমতা ওটা পুরোপুরি ভাবে কি সাপে রূপান্তরিত হয়েছে, এটা ছিল মুজিজা, আর তাদের ওটা ছিল জাদু। তাই তাদের গুলাকে বলা হয়েছে এক প্রকার খেলনা, এটার মধ্যে আসল বলতে কিছুই ছিল না। তো এখানে যেহেতু বিষয়টা মুজিজা, এই জন্য আমি শুরুতে বিষয়টা আরজ করলাম যে জাদু এবং মুজিজা এর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। এখানে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজিজার মধ্যে কিছু এমন মুজিজা যেগুলা প্রসিদ্ধ মুজিজা, যেগুলো সম্পর্কে প্রতিনিয়ত ওলামায়ে কেরামের আলোচনা, মুবাল্লিগদের আলোচনা, আর এমন কিছু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কিতাবের মধ্যে রয়েছে, অসংখ্য মুজিজা যেটা স্বাভাবিকভাবে আলোচনার বাইরে খুব কম আলোচনা হয়। যেমন প্রসিদ্ধ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারকের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া, এই মুজিজা এটা এমন একটা মুজিজা, এই মুজিজার বরকত কি, আমি এই জিনিসটা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা হয়তো অনেকেই জানি, আমরা অনেকেই জানি না যে মক্কার কুফার যারা বড় বড় অমুসলিম যারা ছিল, কাফির যারা ছিল অমুসলিম, তারা ইয়ামান দেশের যিনি বাদশাহ ছিলেন হাবিব ইয়ামানি, তিনি খুবই শক্তিশালী বাদশাহ ছিলেন, এমন বাদশাহ ছিলেন যে ওনার থেকে পরামর্শ নেওয়া হতো, মক্কার যারা বড় বড় অমুসলিম যারা ছিলেন তারা ওনার থেকে কিনিতেন, পরামর্শ নিতেন। এক প্রকার চিঠি লিখলেন, চিঠি লিখলেন যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে, যে এমন একজন মানুষ যিনি আমাদের বাপ দাদার ধর্মকে বিলীন করে দেওয়ার জন্য কি চেষ্টা চালাচ্ছে, আপনি আসেন, আপনি এর কোন উপযুক্ত আপনি বিচার করতে পারবেন, আমরা আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। তারা সিলেন্ডার রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, তখন ইয়ামান দেশের বাদশা যিনি ছিলেন তিনি আসলেন। তিনি আসার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি প্রেরণ করলেন, একটা চিঠি লিখলেন যে আপনার সাথে আমার একটু বৈঠক, আলাপ আলোচনা, সংলাপ। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে আহলান সাহালান জানালেন বসার ব্যাপারে, বসলেন। বসার যখন বসলেন সেখানে মক্কাহি মুকাররমার এক দুই নয় শত শত বড় বড় অমুসলিম সেখানে উপস্থিত। সেই হাবিব ইয়ামানি যিনি ছিলেন ইয়ামানের বাদশা, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি কি দাবি করেন যে আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রেরিত রসুল? তিনি বললেন, আলহামদুলিল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, আমি দাবি করি যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রেরিত রসুল। তো হাবিব ইয়ামানি বলেন, যদি যিনি রসুল হয়ে থাকে, যদি বাস্তবিক তিনি রসুল হয়ে থাকে, তাহলে আমি আপনার থেকে মুজিজা সম্পর্কে মুজিজা দেখতে চাই। তিনি মক্কার বড় বড় কাফেরদেরকে বললেন যে যদি তোমাদের ধারণা মোতাবেক ওনার জিনিসগুলো যদি জাদু হয়ে থাকে তাহলে জাদু উপরে চলবে না, জাদু উপরে চলবে না। তখন হাবিব ইয়ামানির কথা মোতাবেক বলল, আপনি ছন্দকে দ্বিখণ্ডিত করে দেখিয়ে দিন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় দোলনার মধ্যে ছিলেন, ছাঁদকে নিয়ে খেলা করতেন, এটা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটবেলায় ঘটেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই অসংখ্য বড় বড় কুফফার, বড় বড় অমুসলিমদের সামনে সেই শাহাদাত মোবারক ইশারা করার সাথে সাথে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। আচ্ছা, এখানে কিন্তু বড় একটা শিক্ষণীয় ওনার একটা বিষয় ছিল যে উনি চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারে কিনা, এ একটা। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আমি ইয়ামান থেকে আসার সময় আমি আমার মনের মধ্যে কিছু খেয়াল নিয়ে এসেছি, কিছু কল্পনা নিয়ে ধ্যান করে আমি এসেছি, যদি আপনি আমার মনের অবস্থাও বলতে পারেন তাহলে আমি এখনই মুসলমান হয়ে যাব। প্রথমটা তো হয়ে গেল, চন্দ্র দ্বিখণ্ডিত করে দিলেন। দ্বিতীয় নম্বর হল যে আমি ইয়ামান দেশ থেকে আসার সময় আমি মনে মনে কি চিন্তা নিয়ে আমি এখানে এসেছি যদি আপনি বলতে পারেন। দেখেন, নবী, নবী শব্দের অর্থ হলো অদৃশ্যের সংবাদদাতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য প্রমাণের মধ্যে এই একটা প্রমাণ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাবিব ইয়ামানি, তুমি ইয়ামান দেশ থেকে আসার সময় তোমার অন্তরের মধ্যে নিয়ত ছিল তোমার ঘরের মধ্যে একটা কন্যা সন্তান আছে, ওই কন্যা সন্তান যে অন্ধ এবং সে পঙ্গু, হাঁটতে পারে না এবং চোখে দেখে না। তোমার নিয়ত ছিল আমি যার কাছে যাচ্ছি সে যদি সত্যিকারে আল্লাহ রসুল হয়ে থাকে আমি তার মাধ্যমে আমার এই কন্যা সন্তানের জন্য দোয়া করাবো। নবীজি যখন বলে দিলেন, হাবিব ইয়ামানি অবাক, ইয়া রসুল্লাহ, খোদার কসম আমি যা অন্তর ধারণা করেছি তা বাস্তব আপনি বলে দিয়েছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে দোয়া করে দিলেন, বললেন যাও তোমার মেয়ে সুস্থ হয়ে গেছে।
جب نہ خدا ہی چپا تم پہ کرو درود، جب نہ خدا ہی چپا تم پہ کرو درود، کعبے کے بدرو دو جا جا تم پہ کرو درود۔
حبیب یمنی সহকারে অসংখ্য এক দুই নয় অসংখ্য বড় বড় মুসলিম আপনার সেখানে আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণ করলেন। তো ইসলাম গ্রহণ করলেন, কিন্তু যারা আবু জাহেল প্রমুখ যারা আরো বড় বড় কট্টর কাফের ছিলেন তারা সেখানে কি বললেন, নাউযুবিল্লাহ, তারা সেই মুজিজাকে অস্বীকার করলেন। তারা বললেন মুহাম্মদ আমাদেরকে নজরবন্দি করেছে। তারা মানে এখানে গিয়েও যে হাবিব ইয়ামানি তিনি সাথে সাথে সেটাকে গ্রহণ করলেন, গ্রহণ করার সাথে সাথে তিনি যখন ইয়ামান দেশে গেলেন, ইয়েমান দেশে তেনার তো লাস্ট একটা তো হচ্ছে সে ওখানে ইমান আনয়ন করলেন, কিন্তু একটা প্র্যাকটিক্যাল ওনার মেয়ের ঘটনাটা উনি তো অবশ্যই দেখবে। যখন তিনি ইয়েমান দেশে গেলেন, ইয়েমান দেশে যাওয়ার পরে তিনি ওনার ঘরের দরজায় গেলেন, ওনার ওই ওই পঙ্গু মেয়ে যে ঘরের বিছানার মধ্যে তিনি রেখে এসেছেন, ওই মেয়েটা পায়ে হেঁটে এবং তার সম্পূর্ণ চোখ বালো ওনার বাবাকে দরজা খুলে দিলেন।
সুবহানাল্লাহ।
এখানে নবুয়াতের একটা নিদর্শন,
নবুয়াতের পাওয়ার যে রয়েছে, হ্যাঁ,
মানে এখানে উলামায়ে কেরাম লিখেছেন আম্বিয়ে কেরামের নবুয়াতের নিদর্শনের মধ্যে একটা হচ্ছে মুজিজা।
মুজিজা এগুলো হয়ে থাকে আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নয়, প্রত্যেক আম্বিয়ে কেরাম আলাইহি সাল্লাতু সাল্লামকে দান করা হয়েছে, এবং মুজিজাদের সংজ্ঞায়িত করা হয়েছে অলৌকিক বিষয় যা পঞ্চ ইন্দ্রিয় মানুষের স্বাভাবিকভাবে এটা সংগঠিত হতে পারে না। তো সেই বিষয়গুলো যখন নবীর নবুয়াত ঘোষণার পরে যখন আপনার সংগঠিত হয় তাকে মুজিজা বলা হয়, আর কোন আল্লাহর ওলি থেকে যদি সংগঠিত হয় তাকে কারামত বলা হয়, অলৌকিক বিষয়। আর যদি ফাসিক ও ফাজির থেকে প্রকাশিত হয় তাহলে ইস্তিদরাজ বলা হয়। এতে বোঝা যায় ফাসিক ও ফাজির দ্বারাও কি এগুলো প্রকাশ পেতে পারে। শুন, আমরা কিছু কল অনুষ্ঠানের মধ্যে সামিল করব। জি, কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি কক্সবাজার জেলা চকরিয়া থেকে বলতেছি, আমার নাম মোশাররফ আলী। নিয়মিত মাদানী চ্যানেল দেখি, দাওয়াত ইসলামীকে ভালো লাগে, মন ইচ্ছাও জাগে আপনাদের কাফেলার সাথে যাওয়ার, কিন্তু সময়ের অভাবে যাওয়া হয় না। আর এখন আমি একটু সবসে আওয়ালা হামারা নবী নাতি শুনতে চাচ্ছি।
আচ্ছা, সময়ের অভাবে যাওয়া হচ্ছে না, ইমরান ভাই কি বলবেন? আমার মাদানী কাফেলা জিম্মাদার ইমরান ভাই, মাদানী কাফেলা যাওয়ার ইচ্ছা কিন্তু সময়ের অভাব।
আসলে মানুষ যখন কোনো বিষয়টাকে প্রয়োজন বোধ মনে করবে, যেমন একজন স্টুডেন্ট সে তার লেখাপড়াকে সে প্রয়োজন বোধ মনে করে কিন্তু তাকে স্কুলে যেতে হয়।
জি,
একজন ব্যবসায়ী সে তার ব্যবসাকে প্রয়োজন বোধ মনে করে বিদে ফজরের আজানের আগে কিন্তু উঠে সে ঢাকা শহরের কারণ বাজার যাত্রাবাড়ি সে আরদে পৌঁছে যায়। কেন এটা তার প্রয়োজন? এলমি দিন এটা এমন একটা জিনিস সবচাইতে
জি
প্রয়োজনীয় যে বিষয়, আমার আপনার ব্যবসা বলেন, চাকরি বলেন, যা কিছু আমরা বলি না কেন, সবকিছুর সাথে সবচাইতে প্রয়োজনীয় বিষয়টা হচ্ছে ইলম,
ইলমে দিন।
তো ইলম যেটা মানুষের ইলম বিহীন কোন মুসলমান সে একটি কদম যে অগ্রসর হবে এর কোনো অবকাশ নাই ইসলামের মধ্যে। যখন কোনো ব্যক্তির মাঝে আপনার ইলমের প্রয়োজনীয়তা বহুতটা যখন তার মাঝে সৃষ্টি হবে, যেমন বুজুর্গানের দিন আপনি ইতিহাস পড়বেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রিয় বান্দারা তারা হাজার 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 মাইল কেন সফর করছে
শিক্ষার জন্য,
কেন সবকিছুকে বাদ দিয়ে আপনার ওলামায়ে কেরামের পুরো পৃথিবীর মধ্যে যত আউলিয়ে কেরাম ওলি আল্লাহদের নাম আমরা শুনি, কেউ কোন আল্লাহর বলি এলিমবিহীন কেউ আল্লাহর বলি হয় নাই। তো এই এলিমটাকে হাসিল করতে গিয়ে আপনার মাইলকে মাইল বছরকে বছর সফর করেছেন, কেন ওই জিনিসটা ইনাদের মাঝে প্রয়োজন বোধ মনে ছিল। তা আসলেই বর্তমানে আমরা যারা অনেক সময় যখন দাওয়াত ইসলামীর পক্ষ থেকে কোনো মোবাইল লিখে দাওয়াত ইসলামী কাউকে দাওয়াত দেয়, হয়তো আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে মাদানী কাফালার প্রতি উৎসাহিত করা হয়। তো এখানে হচ্ছে কি, কেউ ব্যবসার বাহানা, হয়তোবা কেউ চাকরির বাহানা, হয়তোবা কেউ ফ্যামিলির ব্যস্ততার বাহানা। তো ব্যবসা আপনার কাছে প্রয়োজন, আপনার ফ্যামিলিও আপনার কাছে এত প্রয়োজন, সবকিছু প্রয়োজন, কিন্তু ওই জিনিসটাকে আমি বাদ দিয়ে দিলাম যেটা আমার আসল প্রয়োজন। তো এই জিনিসটার প্রয়োজন বোধ আগে আমাদেরকে বুঝতে হবে জিনিসটা কেমন, তখন ওই ব্যক্তি দেখা যাবে যে অনেক সময় ওই জিনিসগুলোকে বাদ দিয়ে হলেও সে কোথায় যাবে, মাদানী কাফালা যাবে ইলমের শিকারের জন্য।
মাশাআল্লাহ। মোশাররফ আলী ভাই, আপনিও মাদানী চ্যানেল যেহেতু দেখেন, তো আমি পরামর্শ দিব মাদানী কাফেলায় সফর করেন। এই মাসে হলেই, এই মাস হলেই সবচেয়ে বেটার হয়, যত তাড়াতাড়ি নাকি কাজ করবেন তত ভালো। মাদানী কাফেলায় সফর করে নিন, চকরিয়াতে আমাদের জিম্মাদাররা রয়েছেন, যোগাযোগ করে মাদানী কাফেলায় কমসে কম 3 দিনে মাদানী কাফেলায় আপাতত সফর করেন, এরপরে আস্তে ধীরে বেশি বেশি মাদানী কাফেলায় সফর করবেন ইনশাআল্লাহ তাআলা। শাহিদ হোসেন ভাই লিখেছেন, আমি মাদানী চ্যানেল খুব পছন্দ করি। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল পছন্দ করেন, মাদানী চ্যানেল নিজে দেখুন, অন্যকে দেখতে উৎসাহিত করুন ইনশাআল্লাহ তাআলা, এর বরকতে অনেক ফজিলত অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। জি, নেক্সট কল।
আমার নাম মোহাম্মদ রাকিব, আমি সৈয়দপুর থেকে বলছি। আমি একটি মাদানী মাদানী ওয়ালে সুন্দর নাচ শুনতে চাই, শুনে দিলে আমি খুব খুশি হতাম।
মাদানী মাদানী ওয়ালে সবসে আওলা ওয়ালা হামারা নবী, দুইটি নাতের যে ইয়ে আসছে ইনশাল্লাহ তাহলে আমরা শুনবো পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ মাহিউল ইসলাম, নাতে রসুল আমি শুনতে যাচ্ছি।
আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ তাআলা শোনানো হবে, নাতে রসুল শোনানো হবে। জি জুনায়েদ ভাই চলে আসছেন আমাদের কাছে, সবসে আওলা ওয়ালা হামারা নবী, পাশাপাশি যেগুলো অনুরোধ করা হয়েছে আমরা শুনব ইনশাল্লাহ।
জি ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক বন্ধু, আসুন নাতে রসুল শোনার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিল করার জন্য। আমরা সবাই মিলে মিশে নাতে রসুল পড়ব এবং শুনব ইনশাআল্লাহ। سب سے بالا او والا ہمارا نبی، سب سے اعلی او والا ہمارا نبی، سب سے بالا او والا ہمارا نبی، سب سے
سب سے بالا او والا সমসে লা ও আলা হামারা নবী গমজা দো করজা মুজদা দে কে কে হে বেকাসো কাসাহা
আরো ফরমাশ রয়ে গেছে, এক লেন দুই লেন করে যদি আপনারা পড়েন তাহলে দর্শকদের মন জয় হবে। অনেকে কল সেন্টারে বলে থাকে যে শুধু নাতে রসুল পড়েন, নাতে রসুলের যে অনুরোধ আসে এগুলো পড়লে তো এই অনুষ্ঠান নাতে রসুল দিয়ে শেষ করা যাবে। এখনো অনেকগুলো আছে যে একটু একটু করে শুনালে তাদের দিল খুশি হয়ে যাবে ইনশাল্লাহ তাআলা। আমরা শুনবো একটু পরে, আবার আমরা আরো কিছু মুজিজা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবো আমাদের ইমরান ভাই থেকে। এর আগে একটি মুজিজা শ্রবণ করে নেই। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বর্ণনা করেন যে খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করতে গিয়ে আমরা অনেক বড় একটা শিলাখণ্ড, পাথরের খণ্ড বলা যেতে পারে, যে আমরা পেলাম, এই শিলাখণ্ডটি আমরা ভাঙতে পারলাম না। ভাঙতে না পারায় প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলাম, আরজ করলাম, কিন্তু গিয়ে দেখলাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন যাবত উপবাস,
আল্লাহ,
পেটে মোবারকের মধ্যে পাথর বাঁধা, এবং এই অবস্থায় বলেও ফেললাম। বলাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু দাঁড়ালেন, দাঁড়িয়ে নিজ হাতে বেলচা নিলেন, এবং বেলচা নিয়ে যেই মাত্র ওই পাথরে যে শিলাখণ্ডটির উপরে আঘাত করলেন, আঘাতের সাথে সাথে এটা একেবারে বালির মতো ছড়িয়ে ছিটিয়ে ভেঙে চুরে চুরমার হয়ে গেল।
সুবহানাল্লাহ।
জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এই উপবাস দেখে আমার খুব কষ্ট লাগলো, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খানা খাচ্ছেন না, উপবাস, কোনো খানা পাওয়া যাচ্ছে না। তো আমি অনুমতি নিয়ে আমার ঘরে গেলাম, যে ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা আমি জিজ্ঞেস করে আসছি। গিয়ে তার নিজ স্ত্রীকে বললেন যে আমার খুব কষ্ট হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ কয়েকদিন যাবত উপবাস অবস্থায় রয়েছেন, ঘরে কি কোনো খাবার কিছু আছে? বললেন এক শাক পরিমাণ যবের আটা রয়েছে, এক শাক 4.5 কিলোর মতো, এবং একটি ছাগল ছানা রয়েছে। বললেন আমি ছাগল ছানাটি জবাই করে গোশত বানিয়ে দিচ্ছি, আর তুমি এ দিয়ে আটার দিয়ে রুটির খামির তৈরি করো, রুটি বানাও, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়ে আসছি। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন আসলেন, এর আগে তার স্ত্রী বলে দিলেন যে শুধু প্রিয় নবীকে এবং কয়েকজন সাহাবিকে বলবেন, যাতে করে বেশি সাহাবিরা চলে না আসে, আসলে তো আমরা লজ্জায় পড়ে যাবো, এত খানা কোথায় পাবো। তো উনি আস্তে করে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবারে এক শাক পরিমাণ জব শরীফের আটা এবং একটি ছাগল ভুনা রেডি করেছি, আপনি কয়েকজন সাহাবিকে নিয়ে এই খাবার খেতে আসেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা পরীক্ষা খনন করতেছিলেন ওই খন্দকের যুদ্ধ শুরু হওয়ার আগে, তাদের সবাইকে বললেন, হে সাহাবীরা, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে দাওয়াত দিয়েছেন, সবাই চলো খাবার খেয়ে আসি। জাবির রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, আমি বললাম কি আর হলো কি, তারপর কিছু বললেন না, যেহেতু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন, যা ব্যবস্থা করা তিনিই করবেন। কেমন আকীদা ছিল, কেমন বিশ্বাস ছিল, আল্লাহু আকবার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন, হে জাবির, আমি সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছি, আমার কথা মতো তুমি আশ্চর্য হয়েছো, আমি অবলোকন করেছি, কিন্তু কথা মতো কাজ করতে হবে। কি কাজ? আমি না আসা পর্যন্ত রুটির খামির দিয়ে রুটি তৈরি করা যাবে না, এবং চুলা থেকে গোশতের পাতিলা নামানো যাবে না। এই কাজটা তুমি করবে, দেখবে আল্লাহর কারিশমা কাকে বলে এবং কি অবস্থা হয়। সব সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানগণকে নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেজবানে রসুল বলা হয় জাবের রাদিয়াল্লাহু আনহু। এই মেজবানে রসুলকে দাওয়াত যেহেতু কবুল করেছেন, যখন গেলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মোবারক এই আটার খামিরের সাথে লাগিয়ে দিলেন এবং বললেন এখন রুটি পাকানো শুরু করো, এবং কিছু থুতু মোবারক গোশতের মধ্যে ঢেলে দিলেন, বলেন গোশত পাকানো শুরু করো। এই পাকানো শুরু হলো তো শুরু হলো, শুরু হলো তো শুরু হলো, শুরু হলো তো শুরু হলো। খন্দক খননকারী, পরীক্ষা খননকারী 1000 সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানগণ সেই খানা খাবার খেলেন, এবং এছাড়াও 400 জন সাহাবাই কেরাম এই খাবার খেলেন। প্রায় মোট 1400 জন সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানগণ এই খাবার খেলেন। খাবার খাওয়ার পরে যেই খাবার ছিল সেই খাবারই রয়ে গেল, এবং খাবার খাওয়ার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাড়ডি গুড্ডি রয়েছিল, হাড়ডি হাড়গুলো, ওই গোশতের যে ছাগল ছানার গোশতের হাড় ছিল, হাড় গোড় একত্রিত করে হাত রেখে দোয়া করলেন, সাথে সাথে ওই ছাগল ছানাটি কান নাড়া দিয়ে উঠে দৌড়নো শুরু করে দিল। চাঁদ হয় দ্বিখণ্ডিত,
দ্বিখণ্ডিত তোমার হাতে ইশারাতে, চাঁদ হয় দ্বিখণ্ডিত তোমার শানে, দেখো তোর লতা অবনত তোমার শানে, বৃক্ষ তোর লতা অবনত তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা, আকা তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা,
সবাই মানে আশ্চর্য হয়ে গেলেন। জাবের রাদিয়াল্লাহু আনহু ছাগল ছানাটি স্ত্রীর কাছে গেলেন, স্ত্রী দেখে আশ্চর্য হলেন, এটা কোত্থেকে আসলো? বলে আল্লাহর কসম যে ছাগল ছানাটি আমরা জবাই করেছিলাম সেই ছাগল ছানাটি হচ্ছে এটি। এবং জাবের রাদিয়াল্লাহু আনহু স্ত্রী অকপটে স্বীকার করে নিল এবং সাক্ষ্য দিল যে ইনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কেমন মুজিজা ছিল! এবং এই যে আশার পড়লো, নাতে রসুলের যে পংক্তি পড়লো, তোমার হাতের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত, তা তো শ্রবণ করেছি, এবং পানিরও পানিরও ফোয়ারা। মূসা আলাইহিস সালাতু সালামের জামানায় বলা হচ্ছে যে মূসা আলাইহিস সালাতু সালামের কওম তার অনুসারীগণ পানির তৃষ্ণার্ত হলেন, ইনি আসা মোবারক লাঠি মোবারক দিয়ে পাথরের উপরে বাড়ি দিলেন, ওখান থেকে 12টি ঝর্ণা বের হলো যা দিয়ে তারা তৃষ্ণা নিবারণ করলো। হ্যাঁ, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা দেখুন, কেন তিনি তো সাইয়দুল আম্বিয়া, মূসা আলাইহিস সালামের নবী এবং সকলের নবী, সকলের সরদার, তো আঙ্গুল হতে পানির ফোয়ারা বের করে। সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানুল্লাহ সফরের মধ্যে বললেন যে পানির তৃষ্ণা লেগেছে, এবং আঙ্গুল দিয়ে পানির ফোয়ারা বাইর হয়ে গেল।
পেয়ালার মধ্যে পানি ছিল কতটুকু পরিমাণ? অর্থাৎ ওলামা ইকরাম বলেন যে একজন মানুষের হাত ভিজার জন্য যতটুকু পানি লাগে, এতটুকু পানি সেখানে ছিল। সরকার দুয়ালম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হাত মোবারক রাখলেন, পানির ফোয়ারা শুরু হয়ে গেল।
সুবহানাল্লাহ।
আচ্ছা, সাহাবা ইকরাম কি করলেন? এমন ঘটনা, সাহাবা ইকরাম তৃপ্তি ভরে পানও করলেন, তাদের সমস্ত পাত্রগুলোকে ভরেও নিলেন,
ভরেও নিলেন। আল্লাহু
আকবার। আসলে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই মুজিজা, যদি কোন মুজিজার উপর যদি কোনো প্রোগ্রাম করা হয় তাহলে এটা চলতেই থাকবে, এপিসোড শেষ হবে না। এক অমুসলিম এসে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই যে একটা গাছ দেখা যাচ্ছে, এই গাছটাকে যদি আপনি ইশারা করেন, যদি আপনার হাতটা আপনার সামনে চলে আসে, তাহলে আমি মুসলমান হয়ে যাবো। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বলবো না, ওই গাছের বললেন যে আমি বলবো না, যে তুমি ইশারা করো। তুমি বলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলাম তোমাকে ডাকতেছেন, তখন কে গেলেন?
গাছ চলে আসতো সামনে,
ওই অমুসলিম বললো, হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলাম বললেন, ওই অমুসলিম গিয়ে বলল যে তোমাকে আল্লাহর নবী ডাকতেছে। এই কথা বলার সাথে সাথে ওই গাছ সেখান থেকে সামনে পিছনে ডানে বামে নাড়া দিয়ে ওই গাছ হাঁটতে 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 নবীজির সামনে চলে আসলো।
সুবহানাল্লাহ।
আচ্ছা, আসার পরে একটা ঘাসের, একটা গাছ যখন শিকড় থেকে আলাদা হয়ে যায় ওই গাছটা পড়ে যাবে, শুয়ে যাবে, বসে যাবে, কিন্তু গাছ বলে না আমি এখন যার সামনে উপস্থিত হয়েছি রহমতুল্লিল আলমিনের সামনে, গাছ এসে ওই মুহূর্তে নবীকে সালাম দিচ্ছে, তখন গাছ দাঁড়ানো অবস্থায় ছিল। একটা গাছ সে যদি আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলাহি ওয়া সাল্লামের আদব বুঝে, সম্মান বুঝে, যে নবীর সামনে এসে নবীকে কিভাবে সালাম করতে হবে, বসে সালাম করতে হবে না দাঁড়িয়ে সালাম করতে হবে, এই জিনিসটা একটা গাছের মধ্যে কি ছিল? ওই গাছ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছেন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আবার হুজুর সাল্লাল্লাহু তাআলাহি ওয়া সাল্লাম যখন ইশারা করলেন, ইশারা করার পরে গাছ পরক্ষণে আবার সে স্থানে পৌঁছে গেল, সে আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল। এই যে হুজুর সাল্লাল্লাহু তাআলাহি ওয়া সাল্লামের সঙ্গ সোহবত মৃত গাছ অসংখ্য ঘটনা, উস্তুনে হান্নানার ঘটনা একবার প্রসিদ্ধ,
আল্লাহ আল্লাহ,
উস্তুনে হান্নানার ঘটনা এটা আমার মনে হয় যে মুসলমান জানে না এমন খুব কম বাকি আছে। সে মৃত, সে গাছের মধ্যে হেলান দিয়ে, সার সংক্ষেপ হেলান দিয়ে হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলাম খুতবা পাঠ করতেন, যখন মিম্বর যখন বানানো হলো এর পাশে রাখলেন, উস্তুনে হান্নানা দেখেন আমার নবীর মহব্বতে মানুষের মতো কান্না শুরু করলো।
সুবহানাল্লাহ।
যে এই হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলামের সোহবত সংস্পর্শ পাওয়াতে মৃত জিনিস মানুষ না গাছ পর্যন্ত কথা বলে, কখনো বা আপনার মৃত লাঠি থেকে উস্তুনে হান্নানা জান্নাতে যাবে, আসলে বিস্তারিত বলতে গেল কখনো বা মৃত হুজুর সাল্লাল্লাহু ইসলামের হাত মোবারক লাগার বরকতে মৃত গাছ থেকে আপনার লাঠি থেকে আলো বের হয়েছে, কখনো বা
তরবারি হয়ে গিয়েছে,
তরবারি হয়ে গিয়েছে
গাছের লাঠি, তরবারি হয়ে,
তরবারি হয়ে গিয়েছে। তো আসলে এই যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আপনার ইয়ের কথাই আপনি বললেন, এই যে থুতু মোবারকের বরকত,
আমরা শুনবো থুতু মোবারকের বরকত। আমাদের সাথে ফয়সাল উদ্দিন ভাই রয়েছে, মমিনুল ইসলাম মমিন ভাই রয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে নাটটি শুনিয়ে দিবেন। আমাদের সাথে রয়েছেন আবু সুফিয়ান ফারুক ভাই, এরপরে মোহাম্মদ শাহ আলম ভাই রয়েছেন, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। ঠিক আছেন, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি সবাই ভালো আছি আপনাদের দোয়ায়। ওমান থেকে দেখতেছেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি শোয়েব ভাই থেকে আল্লাহ হযরত কা কালাম শুনতে চাই, শোয়েব ভাই থেকে আল্লাহ হযরত কা কালাম। মাশা আল্লাহ, আল্লাহ তালা আপনাকে পরবাস জীবন ভালো রাখুক, আবার সহি সালামতে দেশে ফিরে আনুক, এবং দিনের খিদমত যাতে বেশি বেশি করতে পারে সেই তৌফিক দান করুক, আমিন। রহমতুল্লাহ ভাই আমাদের সাথে রয়েছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন চট্টগ্রাম থেকে, ইসলামী বোন। রহমতপূর্ণ অনুষ্ঠান অনেক ভালো লাগে, আমি সবসময় মাদানী চ্যানেল দেখি, মাদানী চ্যানেল না হলে অনেক কিছু শিখতে পারতাম না। আপনাদেরকে মোবারকবাদ, মদিনা যাওয়ার দাওনা ইজাজাত এই নাটটা শোনাবেন, অলরেডি চার পাঁচটা নাটের ফরমাইশ চলে এসেছে, কলও আমাদের সাথে রয়েছে, কিছু কলও আমরা শুনে নেই। জি, কল চালিয়ে দিন।
জাদিপুর থেকে বলছি, জাদিপুর কালীগঞ্জ থেকে মোহাম্মদ আলাউদ্দিন, রহমতুল্লাহ প্রবাদ আমার কাছে ভালো লাগে। তাছাড়া মাদানী চ্যানেলে যে এগুলো অনুষ্ঠান সবগুলো ফেসবুক থেকে আমি দেখি, আমি শুরু থেকে এটা শেয়ার করে দিছি মেসেঞ্জার মাধ্যমে।
আচ্ছা, মাশাআল্লাহ, সোশ্যাল মিডিয়া থেকে আপনি মাদানী চ্যানেল দেখছেন, নিজে দেখুন, অন্যকে দেখতে উৎসাহিত করুন। আমাদের যেহেতু যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন, প্লে স্টোর থেকে, প্লে স্টোর থেকে মাদানী চ্যানেল লিখে একটি সফটওয়্যার রয়েছে মাদানী চ্যানেল নামে, এটা যদি আপনি ইনস্টল করে নেন আপনার ফোনে, তাহলে ইনশাআল্লাহ কম MB খরচ করে ওখান থেকে মাদানী চ্যানেল বাংলা, মাদানী চ্যানেল উর্দু এবং মাদানী চ্যানেল ইংলিশ, আপনার যেটা খুশি আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা, তাও দেখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, পরবর্তী কল।
আমার নাম শাহাদাত, আমি বলছি বামনগরে, আমি একজন হাফেজ স্টুডেন্ট, আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ তাআলা আপনাকে কোরআনের হাফিজ বানাক, এবং কোরআনের হাফিজ শুধু হলেই হবে না, এর যে মর্যাদা, এর যে ই রয়েছে, এগুলো বজায় রাখতে হবে, সেইগুলো আপনার থেকে যাতে করে বজায় থাকে সেই দোয়াও করছি, আল্লাহ তাআলা আসানি করুক। পরবর্তী কল,
মোহাম্মদ মানি সরকার কি আমাদ মারহাবা নাচ শোনার জন্য,
সরকার কি আমাদ মারহাবা নাচ শুনতে যাচ্ছে ইনশাআল্লাহ তাআলা। আমরা দেরি না করে অনেকগুলো নাতের ফরমায়েশ একটু একটু করে আপনারা সকলের যাতে দিল জয়ী হয়ে যায় শুনিয়ে দিন।
عرش حق ہے مسند رفعت رسول اللہ کی عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی
لا ورب العرش جس کو جو ملا ان سے ملا لا ورب العرش جس کو جو ملا ان سے ملا بٹتی ہے کو نین میں نعمت رسول اللہ کی بٹتی ہے کو نین میں نعمت رسول اللہ کی عرش حق ہے مسند رفعت رسول اللہ کی ہم بیکاری وہ کریم ان کا خدا ان سے کہنا نہیں عادت رسول اللہ کی اور نہ کہنا نہیں عادت رسول اللہ کی
اے رضا خود صاحب قرآن مدگاہ جسے کب ممکن ہے پھر مدحت رسول اللہ کی تجھ سے کب ممکن ہے پھر مدحت رسول اللہ کی عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی ثم صل علی محمد
مدینہ دور
সুধা পার করাও না মদনী মদিনওয়ালে আমায় কাছে দেখে নাও না মদনী মদিনওয়ালে তুমির সুধা পার করাও না মদনী মদিনওয়ালে আমায়
শিহাব শরফুদ্দিন ভাই আমাদের সাথে রয়েছেন, সালাম দিয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ হিলাল হোসেন ভাই আমাদের সাথে রয়েছেন, রাঙ্গুনিয়া থেকে দেখছেন। রিয়াজুল ইসলাম ভাই কুড়িগ্রাম থেকে আমাদের সাথে রয়েছেন, সালাম দিয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই চ্যানেলটি আমার অনেক ভালো লাগে বলেছেন রিয়াজুল ইসলাম ভাই। সৈয়দ ইমতিয়াজ ভাই মাশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। ফটিকছড়ি থেকে সৈয়দ ইমতিয়াজ ভাই রয়েছেন মাশাআল্লাহ, এবং আমাদেরকে আরো SMS করেছেন, মাদানী চ্যানেল দেখে অনেক ভালো লাগে, ইসলামী বোন আমাদেরকে SMS করেছেন মাশাআল্লাহ, WhatsApp করেছেন। নাচ শুনতে চাই, আমাদের একটা নাচ শুনতে চেয়েছেন ইনশাআল্লাহ তাআলা, দেখি সময় যদি হয়ে যায় আমরা নাচ শোনানোর চেষ্টা করব, সাথেই থাকুন। SMS করেছেন, একটা গজল শোনাই দেন, নাম ঠিকানা কিছুই লেখে নাই, শুধু গজলই শুনতে চায়। এখন দর্শকরাই গজল শুনতে চায়, আবার দর্শকরাই বলে এত গজল কেন, কোথায় যাব বলেন। হ্যাঁ, শোনাতে তো হবে, আপনারা যখন আমাদেরকে অনুরোধ করে থাকেন তখন আমাদেরকে শোনাতে হবে, আর শোনাতে গেলে আপনাদের শুনতে হবে। মেন কথা হচ্ছে, যখন নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাওয়া হয় এবং শোনা হয়, ইমানই যে জোর, ইমানই সতেজ, সতেজতা বাড়ে, এটাকে ইমান বেড়ে যায়। তো সেজন্য যদি মনোযোগ সহকারে মদিনার ধ্যান করে আমরা শ্রবণ করা শুরু করি ইনশাআল্লাহ, আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ তাআলা। কারণ নাতে রাসূল হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা, আর এই প্রশংসা শোনা কার কাছেই না ভালো না লাগবে, সবার কাছেই ভালো লাগার কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা মুজিজা সম্পর্কে শ্রবণ করছিলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারাকের যে মুজিজা ইমরান ভাই বলার চেষ্টা করেছিলেন,
আসলে থামিয়ে দিয়েছিলাম। বিশেষ করে থুতু মুবারকের মুজিজার ব্যাপারে একাধিক ঘটনা, যেমন এক সাহাবী রসুল, ওনার যখন আপনার এক হাত যখন শহীদ হয়ে গেল যুদ্ধের ময়দানে, এটা সম্পূর্ণ আলাদা হয়ে গেল, ওই হাত মুবারক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সেখানে নিলেন, লাগিয়ে দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে থুতু মুবারক লাগিয়ে দিলেন। এখানে দুটা জিনিস, একটা হচ্ছে থুতু মুবারক যখন লাগিয়ে দিলেন সেটা তো লেগে গেল কমপ্লিট, লাগার পরে ওই সাহাবী রাসূলের অভিমত হচ্ছে আমার উভয় হাতের মধ্যে সবচাইতে ওই হাত শক্তিশালী, মজবুত,
যে হাত মজবুত
আগের থেকে মজবুত।
সেদিন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যুদ্ধের ময়দানে আমার চোখ উপরে গেল,
আল্লাহ আল্লাহ,
চোখ বের হয়ে গেল। দেখেন সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানের আকীদা দেখেন, তাদের বিশ্বাস দেখেন, তাদের অবস্থা দেখেন, কোন ডক্টরের কাছে যাওয়ার হাত ছুটে গেছে, ডক্টরের কাছে যাওয়ার কথা, চোখ উপরে গেছে, ডক্টরের কাছে যাওয়ার কথা, কিন্তু না, তারা একেবারে সোজা চলে আসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার অবস্থা দেখেন। আর অবস্থা দেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ মুবারক চোখের জায়গায় লাগিয়ে দোয়া করে দিলেন, চোখ ভালো হয়ে গেল, বললেন আগের চেয়ে আমি ভালো দেখতেছি, অন্য চোখের চেয়ে এই চোখে ভালো দেখি।
সুবহানাল্লাহ। একটি ঘটনা যেটা হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে, যে সাহাবী রসুল যখন ওনার চোখ যখন কি হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে নিয়ে আসলেন, চোখ বের হয়ে গেল যুদ্ধের ময়দানে, ওই যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপস্থিত ছিলেন, জাহিরি ভাবে উপস্থিত ছিলেন, ওই চোখ নিয়ে সাহাবি রাসূল নবীজির কাছে আসলেন। আসার পরে হুজুর সাল্লাল্লাহু তাআলা কাছে ইসলাম প্রশ্ন করলেন, যে তুমি কি চোখ চাও না জান্নাত চাও? তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখও চাই জান্নাতও চাই।
বুদ্ধিমান সাহাবী,
দেখেন কেমন, এখানে
সাহাবীর বুদ্ধিমানই,
কেমন বুদ্ধিমান, বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার চোখও প্রয়োজন, আমার জান্নাতও প্রয়োজন। তা আল্লাহ রাসূল বলেন, জান্নাত চাও, চাওয়া এটা তো বুঝে আসে, চোখ কেন,
আল্লাহ আল্লাহ,
চোখ কেন? সাহাবী রাসূল কি জবাব দিলেন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আপনি হায়াতে জিন্দগিতে বেঁচে থাকবেন।
সুবহানাল্লাহ,
আমার চোখ থাকবে না, আমি আপনাকে দিদার করতে পারবো না, আপনাকে দেখতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার এই জিন্দগির কোন দাম নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার শুধু আপনাকে দেখার জন্য আমার চোখ দরকার।
তখনই দেহ
বললেন, তোমার চোখ ভালো, যে চোখটা ছিল সেটা দিকে আসমানের দিকে তাকাও, আর যে চোখ আমি লাগিয়ে দিয়েছি সেটাকে তুমি অফ করে রাখো। তিনি আসমানের দিকে তাকালেন, কি দেখো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আসমান দেখলাম।
জি,
এরপরে কি বললেন? এখানে কিন্তু বাপু একটা মানে আপনার আমাদের আকিদাকে মজবুত করার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আজমত কেমন এই জিনিসটা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এবার তুমি ওই চোখকে নিচের দিকে নামিয়ে নাও, যে চোখ আমি লাগিয়ে দিলাম সে ওই চোখ দিয়ে আসমানের দিকে তাকাও। যখন তাকালেন, সে আর ওই দৃষ্টি নিচের দিকে, মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার বললেন যে নিচের দিকে নামিয়ে নাও, কিন্তু সে নামাচ্ছে না, নামাচ্ছে না। কিছুক্ষণ পরে যখন সে চোখ নামিয়ে নিল, বলো কি দেখলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
সপ্তম আকাশ, শুধু এতটুকু না, ইয়া রাসূলুল্লাহ, আমি আরশ আজিমের দিকে অবলোকন করতেছি, মানে আরশ আজিম আমার সামনে আমি দেখলাম। এখানে একটা বিষয়, আমার নবী সাহাবীকে চোখ লাগিয়ে দিলেন, সাহাবী দ্বিতীয় আসমানও দেখলেন, দ্বিতীয় আসমান আমাদের জন্য গায়েব, আমরা প্রথম আসমান দেখি, তৃতীয় আসমান দেখলেন, চতুর্থ দেখলেন, পঞ্চম দেখলেন, আরশ আজিম দেখলেন, গায়েব। নবী যদি চোখ লাগিয়ে দেয়, ওই সাহাবী গায়েবটাও দেখেন, অদৃশ্য দেখে, তাহলে আমার নবীর কি অবস্থা?
আল্লাহ,
এই যে থুতু মুবারক, শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক লাগিয়ে দিলেন, আর ওই চোখ দিয়ে আরশ আজিম পর্যন্ত দেখা যায়।
সুবহানাল্লাহ,
আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিতাবের মধ্যে এসেছে, যখন বিশেষ করে মদিনায় তৈবার অনেকগুলো ঘটনা, ছোট ছোট শিশু বাচ্চা যারা আছে না, এরা অনেক সময় খাবার পেতেন না ওইভাবে, ওনাদের মা থেকে তৃষ্ণার্ত ছোট বাচ্চারা, শিশু বাচ্চারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসতেন, থুতু মুবারক তাদের মুখে দেওয়া হতো, সারাদিন তাদের জন্য এটাই যথেষ্ট ছিল।
সুবহানাল্লাহ,
অসংখ্য ঘটনা এভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহার করতেছেন, তো এক মহিলা আসতো, যার ব্যাপারে, তার ব্যবহারের ব্যাপারে প্রসিদ্ধি, খারাপ ব্যবহার, তার জবানে খারাপ ব্যবহার, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে খাবার কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দিন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্লেট থেকে, বর্তন থেকে দেওয়ার জন্য চাইলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে না, আপনার জবান থেকে দিন, আপনার জবান থেকে দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের ভিতর থেকে বের করে তাকে দিলেন, আহার করলেন। আল্লাহ আল্লাহ, কিতাবের মধ্যে লেখা হয় ওই এলাকার মধ্যে, সেখানকার মহিলাদের মধ্যে
সবচেয়ে মিষ্টভাষী,
মিষ্টভাষী, নেককার, ফরেজগার হয়ে গেলেন ওই মহিলা,
কূপের পানি লবণাক্ত।
পেল যারা সবাই হল দামি, তোমার সোয়া পেল যারা সবাই হল দামি, কেউ বা হল আবু বকর, কেউ বা হল জামিনে, কি শূন্য আমল নামা দেখে লাজে, আর আমি মদিনা বহু দূরে।
বুখারী শরীফের মধ্যে আমির আল সুন্নাহ দামাত বারাকাতুম আলিয়া এই ঘটনাটা কালো গোলাম রিসালার মধ্যে লিখেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবি, আজকে হাদিস করলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সাহাবায়ে কেরামের মধ্যে যে সবচাইতে যে সাহাবি থেকে রেওয়ায়েত করেছেন, উনি আমার নবীর থেকে শুনে, শোনার পরে ওই জিনিসটা ওনার স্মরণ থাকে না। নবীজির কাছে আসলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি তো শুনি কিন্তু এর পরক্ষণে আমার স্মরণ থাকে না। তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রার কাছে চাদর ছিল, কি ছিল?
চাদর,
একটা চাদর ছিল। আবু হুরায়রা, তোমার চাদরটা বিছিয়ে দাও, চাদরটা বিছিয়ে দাও। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ যেভাবে দেওয়ার জন্য মুষ্টি করে না, এভাবে মুষ্টি করলেন। বুখারী শরীফের হাদিস, মুষ্টি করে ওই চাদরটা বিছিয়ে দিলেন, মুষ্টিবদ্ধ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি বললেন দিয়ে দিলাম, এভাবে চাদরের মধ্যে দিলেন। কিসের মধ্যে দিলেন?
চাদরের মধ্যে দিলেন, খালি হাত, প্রশ্ন নাই, কোনো কিছু নাই,
কোনো প্রশ্ন নাই
যে ইয়া রাসূলুল্লাহ কিছুই তো দিলেন না, খালি হাত দিলেন।
কিন্তু সাহাবায়ে কিরাম জানতেন,
সাহাবায়ে কিরাম জানতেন এর মধ্যেই সবকিছু,
এর মধ্যে সবকিছু দিয়ে দিলেন। বললো চাদরকে বাস করো, বাস করার ফলে এটাকে তোমার সিনার সাথে লাগিয়ে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা ভাষ্য, তিনি ইতিপূর্বে যত আল্লাহর হাবিব থেকে পূর্বে যা শুনেছেন সবকিছু স্মরণে চলে আসলো। ওই দিন থেকে আমার নবীর থেকে যেই দিন যে ওয়ার্ড, যে বাক্য শুনেছে, তিনি বলেন যে আমি কখনো আর সেটা বলতাম না।
তো জিন্দা হে বল্লাহ, তো জিন্দা হে বল্লাহ, তো জিন্দা হে বল্লাহ, তো জিন্দা হে বল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে, চমক তুঝসে পাতে হ্যায় সদ পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যে ঘটনাটা, একজন মানুষের স্মরণ শক্তি দুর্বল হয়ে যাওয়াটা একটা তার একটা
রোগ,
মানে একটা রোগ। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর কাছে গেলেন, কার কাছে গেলেন? সাহাবায়ে কেরামের বাপু অসংখ্য ঘটনা, যে কোনো পেরেশানি রসুলের কাছে গেলেন। আচ্ছা, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, আল্লাহর হাবিব কোনো সাহাবিকে কখনো খালি হাতে ফিরিয়ে দেন নাই। সাহাবায়ে কেরাম জানতেন আমি যে মুসিবত, আমি যে পেরেশানি, কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতের দনবান্ডার আমার নবীর কাছে,
কখনো কো খালি হাতে ফিরত
দেন, কেউ খালি হাতে ফিরত তো সাহাবায়ে কেরাম যেতেন।
ওয়া কে আজুদ করম হে সাহেবাত হাজেরা, নেই সুনতা হি নেই মাংনে ওয়ালা তে।
তো এখন এই যে জিনিসটা সাহাবায়ে কেরামের সফলতা, সাহাবায়ে কেরাম পুরো পৃথিবীর মধ্যে মানুষদের মধ্যে যে শ্রেষ্ঠ, আমি একরামের পরে শ্রেষ্ঠ আশিক রসুল, এর পিছনে কারণ কি? সাহাবায়ে কেরাম ছিল নবীমুখী, সাহাবায়ে কেরাম ছিল রিসালত। যে কেউ যদি বলে যে তৌহিদ, তৌহিদ, যে তৌহিদের যতক্ষণ পর্যন্ত রিসালতের সাথে তার ভালো সম্পর্ক হবে না, ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হতে পারবে না। সাহাবায়ে কেরামের ইলমের প্রয়োজন ছিল, নবীজির কাছে গেলেন। হাতের পেরেশানি, তা নবীর কাছে গেলেন। চোখের পেরেশানি, তা নবীর কাছে গেলেন। অভাব, তাও নবীর কাছে গেলেন।
স্মরণ শক্তি নেই, প্রিয় নবীর,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু সাহাবায়ে কেরাম না, বাহু আপনি দেখবেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি কাসিদাই নোমানের মধ্যে তিনি যে নবীদের কাছে আরজি পেশ করলেন,
সুবহানাল্লাহ,
এভাবে ইমাম বসির রাহমাতুল্লাহ তাআলা আলাইহি থেকে শুরু করে আপনি দেখবেন যুগে যুগে পৃথিবীর শ্রেষ্ঠ সাহাবায়ে কেরামের পরও পৃথিবীতে যারা শ্রেষ্ঠ ব্যক্তি হয়েছেন তারা কিন্তু তাদের প্রয়োজনের জন্য নবীদের কাছে আরজি পেশ করেছেন,
আরজি পেশ করেছেন। আমরা আসবো আবার ইনশাআল্লাহ তাআলা। কিছু কল আমাদের সাথে রয়েছেন, কল চালিয়ে দিন।
আমি সৈয়দপুর থেকে বলছি, সাইফুল ইসলাম, আমি একটা নাম শুনবো।
সাইফুল ইসলাম ভাই, জি ইনশাআল্লাহ, পরবর্তী কল।
আমার জন্য দোয়া করবেন, আমি একটি হাতের সুর শুনতে চাই। নূর এলো, নূর এলো,
নূর এলো, নূর এলো, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা শোনানো হবে আপনাকে। জি নেক্সট।
আমার নাম মোহাম্মদ নাজিম উদ্দিন, আমি একটা নাচ শুনতে চাই। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে,
ভালোবাসি প্রিয় নবীকে। আচ্ছা ইনশাআল্লাহ আজিমউদ্দিন ভাই সাথে থাকুন, নিজে দেখুন অন্যকে দেখতে উৎসাহিত করুন মাদানির চ্যানেল। জি নেক্সট কল। সাথে থাকুন মাদানির চ্যানেল দেখতে থাকুন। জি জুনায়দ ভাই, শোয়েব ভাই। মাশাআল্লাহ ইমরান ভাই, অনেকক্ষণ ধরে আমরা আলোচনা করছি মুজেজা নিয়ে, সময় আমাদের হাতে সংকীর্ণ, তো শেষ পর্যায়ে
যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন, তো হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যেটা একটা মুজেজা ঘটল সেটা হচ্ছে সামান্য অল্প কিছু একটু খাবার। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বড় বড় এই মদিনায় তৈবা যারা আনসারি ছিলেন কিন্তু তখনও মুসলমান হন নাই, এরকম 30 জনকে নিয়ে আসো দাওয়াত, এবং যারা নেতৃস্থানীয় ব্যক্তি এ ধরনের। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অল্প অর্থাৎ অত দুইজন তিনজনের খাবার খেতে পারবে এ ধরনের খাবার সেখানে রাখলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলাম সেখানে মদিনায় তৈবার আনসারের 30 জন বড় বড় নেতৃস্থানীয় সবাই খেতে লাগলেন। খেতে 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 30 জন মানে সবাই 30 জন ভালোভাবে পরিতৃপ্ত হয়ে গেলেন। তো এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রথম মদিনায় তৈবাতে উপস্থিত হওয়ার সাথে এই প্রথম মুজিজা দেখে ওই 30 জন আনসারী এরা সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। আসলে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের এই যে মুজিজা, হয়তো মাদানী চ্যানেলে আমরা বিভিন্ন সময় শুনতে থাকি, আজকেও অসংখ্য অনেকগুলো মুজিজা আমরা শ্রবণ করলাম, এর মাধ্যমে আমাদের একটা ফায়দা একটা উপকার কি জানেন, হাদিসে পাকে এটা এসেছে যে যাকে ভালোবাসে সে তার প্রশংসা করে। যদি কোনো ব্যক্তি রেগুলার যদি কিতাব থেকে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের এই মুজিজাগুলো যদি পড়তে থাকে, রেগুলার যদি সে পড়তে থাকে শুনতে থাকে, প্রতিদিন সে চায় একজন একজন মুসলমান সাহেব প্রতিদিন আমার অন্তরে আল্লাহর হাবিবের মহব্বত বাড়ুক, আমার মহব্বত যত বাড়বে তত ইমান তত মজবুত হবে। ইমান মজবুত হওয়ার জন্য শর্ত হলো মহব্বতের রসুল। এখন রসুল করিম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের এই মহব্বতের মিটারকে বাড়ানোর জন্য কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা পড়া,
জীবনী পর্যালোচনা করা,
পর্যালোচনা করা, এই জিনিসগুলো পড়া, যদি আমরা পড়ি এর মাধ্যমে আল্লাহর হাবিবের প্রতি আমাদের মহব্বত বাড়বে, নবীজির প্রতি সম্মান ভালোবাসা বৃদ্ধি পাবে, আমাদের ইমানও ইনশাআল্লাহ কি হবে মজবুত।
আমাদের শয়তান একটা ওয়াসওয়াসা দর্শকদের সাথে শেয়ার করবো, শয়তান অনেক বড় ওয়াসওয়াসা দেনে ওয়ালা না, জিন শয়তান হয়, মানুষ শয়তান হয়, এমনি শয়তান তো আছেই, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যদি যখন করা শুরু করি তখন মানে শয়তান এসেই ওয়াসওয়াসা মারে, আল্লাহর চাইতে নবীকে বড় বানাই দিলা, আস্তাগফিরুল্লাহ। আরে ভাই, আল্লাহ তাআলা হচ্ছে স্রষ্টা এবং নবী হচ্ছে সৃষ্টি, এই জিনিসটি সবসময় স্মরণ রাখবেন, আল্লাহ তাআলা স্রষ্টা এবং নবী হচ্ছে সৃষ্টি, কখনো আল্লাহর উপরে কেউ হতে পারে না। এই আকীদা এই বিশ্বাস কারোর মধ্যে থাকলে সে তো কাফির হয়ে যাবে, তো সেজন্য এ ধরনের ওয়াসওয়াসা আসলে আরো বেশি বেশি করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির, বেশি বেশি করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদে পাক, বেশি বেশি করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করবেন, ইনশাআল্লাহ দেখবেন কাট হয়ে যাবে ইনশাআল্লাহ।
আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর হাবিবের প্রশংসা কোরআনে যেভাবে করা হয়েছে কোন সাহাবা না কোন নবী না কোন ওলামার দ্বারা এটা সম্ভব হয় নাই, কারো দ্বারা সম্ভব হয় নাই।
সিবে কুরআন হে মদনা হে হুজুর,
তো এজন্য কোরআনে পাক বেশি বেশি পাঠ করি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা বেশি বেশি আমরা শুনি, ইনশাআল্লাহ আমাদের ঈমান মজবুত হবে আল্লাহ যদি চাহে। আমাদের হাতে সময় একেবারে সংকীর্ণ, আসুন আমরা যে যেখানে আসি আদবের সাথে দাঁড়িয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাত পাঠ করি। ইয়া নবী
সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত
پہلا کو سلام موستا
হিদায়ত পেলা কো সালাম ডাল দে কলব মে আজমত মুস্তফা সৈয়দে আলা হযরত পে লাখো সালাম জিনকে হর হর আদা কা সুন্নতে মুস্তফা বেতে পীরে তোরে কত পেলা কো সালাম ফয়জো সে জিনকে লাখো নমাজি বনে ফয়জো সে জিনকে লাখো ইমাম সজে উস আমিরে আহলে সুন্নাত পেলা কো সালাম মুস্তফা জানে রহমত পেলা কো সালাম শমআ বজমে হিদায়ত পেলা কো সালাম।
সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবুল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
রহমত পূর্ণ হক প্রভাত আমার রহমত পূর্ণ হক প্রভাত আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।